শুভ সন্ধ্যা। আজ সোমবার, 29শে আগস্ট, 14ই ভাদ্র, 23শে রজব। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz-এ। আজকের অনুষ্ঠান পরিচালনায় আছি আমি শিরিন আহমেদ। আজকের অনুষ্ঠানে প্রথমেই থাকবে কিছু খবর, কিছু গান এবং একটি প্রতিবেদন। আজকে এ সপ্তাহের কিছু খবর। ঢাকার পার্শ্ববর্তী সাভারে অবস্থিত তাইওয়ানের টেক্সটাইল ফ্যাক্টরি কুং কেং অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 2000-এরও বেশি কর্মী এখন বেকার। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ঢাকার কাছে রূপগঞ্জ উপজেলায় এবার আখের ফলন ভালো হয়েছে, তবে কৃষকদের মতে বর্ষা ঠিকমতো না হওয়ায় এবার তাদের ক্ষতিও হয়েছে বেশ। ইউনিসেফের উদ্যোগে নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষাকরণের প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে পরে গাজীপুরকে আর্সেনিক মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমন মৌসুমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের কোন কোন জেলায় রোপা চাষাবাদ ব্যাহত হয়েছে। ইত্তেফাকের প্রতিনিধির কাছে স্থানীয় চাষীদের বক্তব্য হল, প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় বাড়তি টাকা খরচ করে সেচের ব্যবস্থা চাষীরা কুলিয়ে উঠতে পারছে না। কৃষি সম্প্রসারণ বিভাগ যদিও আশা করছেন যে স্থানীয় বীজ বপন করে ভাদ্র মাসের মধ্যে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে। বান্দরবনের প্রান্তিক লেক সংলগ্ন ম্র উপজাতি অধ্যুষিত এলাকায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসী শিশুদের জন্য একটি শিক্ষাকেন্দ্র চালু করা হয়েছে। কেন্দ্রটি 23শে আগস্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপক চক্রবর্তী উদ্ঘাটন করেন। দিনাজপুর জেলার বীরগঞ্জ খানসামাবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন আত্রাই নদীর উপর জিয়া সেতু নির্মাণের কাজ প্রায় শেষ। এই সেতুটি সেপ্টেম্বর মাসের শেষে চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ধান চাষের জন্য আধুনিক ড্রাম সিডারের সাহায্যে বপনের পদ্ধতি কুষ্টিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ড্রাম সিডার ভিয়েতনাম সরকার কয়েক বছর আগে সেদেশের চাষীদের মধ্যে বিতরণ করে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। এই সিডারের সাহায্যে বপন করলে শতকরা 15-20% ফলন ভালো হয়। এতে পানীয় লাগে কম, মজুরি খরচ অনেক কমে যায় এবং সময়ও বাঁচে। সিলেটের বানিয়াচংয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ঋণ বিতরণ করা হয়েছে। 78 জন মহিলার মধ্যে বিভিন্ন অর্থ আয়করী কর্মসূচি বাস্তবায়নের জন্য মোট 5 লক্ষ টাকা বিতরণ করা হয়। মেঘনা গোমতী সেতু এলাকায় ফেরির মাধ্যমে যানবাহন পারাপারের জন্য গতকাল থেকে বাউসিয়া অংশে ঘাট তৈরির কাজ শুরু হয়। এই নদী দুটির মধ্যে ফেরির যোগাযোগের আবার চালু করা হচ্ছে, কারণ 1994-90 সালে যে সেতুটি নির্মাণ করা হয়েছিল সেই সেতুটি মেরামতের জন্য বেশ কিছুদিন বন্ধ থাকবে। দেশে আবারও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এবছর মুষলধারে বৃষ্টি না হওয়ায় এর কারণ বলে জানা যাচ্ছে। ঢাকা ছাড়া আরও কয়েকটি জেলায় ডেঙ্গুতে আক্রান্ত প্রচুর রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর। আসুন এবার আমরা একটি গান শুনি। দিয়া
জলানতে যাচ্ছ ওগো যমুনায়, জলানতে যাচ্ছ সঙ্গে নেই তোকেও। তুমি কাদের কুলের বউগো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউগো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউগো, তুমি কাদের কুলের বউ। যমুনা জলানতে যাচ্ছ, যমুনা জলানতে যাচ্ছ ওগো যমুনায়, জলানতে যাচ্ছ সঙ্গে নেই তোকেও। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। Thank you. হেসে হেসে যাচ্ছ, তুমি হেসে হেসে যাচ্ছ, তুমি হেসে হেসে কাকে হবে অবশেষে যাচ্ছ, তুমি হেসে হেসে যাচ্ছ, তুমি হেসে হেসে কাকে হবে অবশেষে, পার করলি তোমার কলসি, তোমার যাবে ভেসে রাগলে জলের ঢেউ, তাহা রাগলে প্রেমের ঢেউ, তুমি কাদের কুলের বৌগো, তুমি কাদের কুলের বৌ, কাদের কুলের বৌগো, তুমি কাদের কুলের বৌ, কাদের কুলের বৌগো, তুমি কাদের কুলের বৌ, যমুনা জলান্তে যাচ্ছ, যমুনা জলান্তে যাচ্ছ সঙ্গে নেই তোকেও, তুমি কাদের কুলের বৌগো, তুমি কাদের কুলের বৌ, কাদের কুলের বৌগো, তুমি কাদের কুলের বৌ, কাদের কুলের বৌগো, তুমি কাদের কুলের বৌ, তুমি হেসে হেসে যাচ্ছ, তুমি হেসে হেসে যাচ্ছ, তুমি হেসে হেসে কাটে হবে অবশেষে যাচ্ছ, তুমি হেসে হেসে যাচ্ছ, তুমি হেসে হেসে কাটে হবে অবশেষে, পার করলি কলসি, তোমার যাবে ভেসে কলসি, তোমার যাবে ভেসে রাগলে জলের ঢেউ, তাহা রাগলে প্রেমের ঢেউ, তুমি কাদের কুলের বৌগো, তুমি কাদের কুলের বৌ, কাদের কুলের বৌগো, তুমি কাদের কুলের বৌ, কাদের কুলের বৌগো, তুমি কাদের কুলের বৌ, যমুনা জলান্তে যাচ্ছ, যমুনা জলান্তে যাচ্ছ, যমুনা জলান্তে আনতে আনতে যাচ্ছ সঙ্গে নেই তোকে, তুমি কাদের কুলের বৌগো, তুমি কাদের কুলের বৌ, 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 কাদের কুলের বৌগো, তুমি কাদের কুলের বৌ।
শ্রোতামণ্ডলী, এর আগে আমি আমার অনুষ্ঠানে বাংলার বিভিন্ন এলাকার বিভিন্ন দ্রষ্টব্য স্থান সম্বন্ধে কিছু কিছু প্রতিবেদন আপনাদেরকে পড়ে শুনিয়েছি, সেই রকমই আরেকটি আজকে রয়েছে। পাথর নগরী, লিখছেন খন্দকার মাহমুদুল হাসান। জয়পুরহাট থেকে দূরত্ব খুব বেশি না হলেও জগদল এ জেলার বাইরে। জায়গাটা নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার অন্তর্গত। এখান থেকে ভারতের সীমান্তরেখা খুবই কাছে, ওপারে পশ্চিম দিনাজপুর জেলা। এককালে এ এলাকাটিও দিনাজপুরের ভেতরেই ছিল। আঁকাপাকা পথ ঘুরে প্রায় পাহাড় সমান উঁচু ঢিবির সামনে এসে ব্রেক কষল ড্রাইভার। এটাই হল সেই রাজবাড়ি যা দেখতে আমরা এসেছি। গাড়ি থেকে নামতেই জনাদশেক আদিবাসী সাঁওতাল শিশু ঘিরে ধরল আমাদের। ওদের চেহারায় মিশে আছে সরলতা আর দারিদ্র। এককালে এ এলাকায় বাঙালি জনবসতি প্রায় ছিলই না। আদিবাসী অধ্যুষিত এ এলাকায় সাঁওতাল জনসংখ্যা এখন অনেক কমে গেছে, বেড়েছে বাঙালির সংখ্যা। এখানকার প্রাচীন স্থাপনা সম্পর্কে জিজ্ঞেস করায় প্রায় স্থানীয় লোকরা তেমন কিছুই বলতে পারল না। প্রায় দেড় থেকে দু হাজার বছর আগে এখানে বিকশিত হয়েছিল অতি উন্নত নগর সভ্যতা। আর হাজার বছর আগে এখানে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষেই লুকিয়ে আছে এই ঢিবির মাটির তলায়। ঢিবির উপরে উঠতে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। পশ্চিম প্রান্ত দিয়ে উঠেছি। সামনেই অনেকটা ইউ প্রকৃতির পাকা মেঝেযুক্ত প্রদক্ষিণ পথের মতো জায়গা। অনুমান করা যায় এখানে মন্দির ছিল। স্থাপনার মূল কাঠামো ইটের হলেও চারদিকে গ্রানাইট ও ব্ল্যাক ব্যাসল্ট পাথরের স্তম্ভের ধ্বংসাবশেষের ছড়াছড়ি। এত অল্প জায়গায় এত বৈচিত্র্যময় নকশা শোভিত বিপুল সংখ্যক স্তম্ভ বাংলাদেশের অন্য কোন প্রত্নস্থলে আগে দেখিনি বলে আমার বিস্ময়ের ঘোর মোটেই কাটতে চাইছিল না। এক এক স্তম্ভ এক এক দিকে কাত হয়ে যেভাবে পড়ে আছে তাতে মনে হচ্ছে বুঝি এইমাত্র ঘটে যাওয়া ভয়ঙ্কর ভূমিকম্পে মাটিতে লুটিয়ে পড়েছে এখানকার মস্ত কোন অট্টালিকা। সেই অট্টালিকায় স্তম্ভগুলো একটা এক এক দিকে মুখ ফিরিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এখন প্রথমে 11টি গ্রানাইট স্তম্ভ গুনলাম, তারপর সামনে এগিয়ে ডানে বাঁয়ে তাকাতে গোনার আশা বাদ দিলাম, কটা গুনব। তাছাড়া নানা জায়গায় মাটির ভেতর থেকেও মাথা উঁচিয়ে রেখেছে অনেক স্তম্ভ, সবগুলোই ভাঙা, অর্থাৎ নিঃসন্দেহে আদি অবস্থায় এগুলো আরো অনেক লম্বা ছিল। তারপরও একটা গ্রানাইট স্তম্ভ মেপে দেখলাম প্রায় 12 ফুট। এটিও সম্পূর্ণ স্তম্ভ নয়, বরং খণ্ডাংশ মাত্র। অসাধারণ নকশায় শোভিত স্তম্ভগুলির প্রতিটি অখণ্ড পাথর কেটে বানানো। কালো পাথরের স্তম্ভ, স্তম্ভমূল, রেলিং, নালা, চৌকাট এসব যে চারিদিকে কত ছড়িয়ে আছে তার কোন শেষ নেই। কালো পাথরের তৈরি 40টিরও বেশি নিদর্শন গণনার পর যখন দক্ষিণ দিকে এগোলাম তখন বুঝলাম বৃথা চেষ্টা, কারণ পশ্চিম ও দক্ষিণ মিলিয়ে প্রায় 11টি কক্ষের ধ্বংসাবশেষ দেখলাম। তার প্রায় প্রতিটির চৌকাট টানা কালো পাথরের। কি মসৃণ সেই পাথর আর কি চমৎকার তার গায়ে খাঁজ কাটা। তবে এখানকার বেশ কিছু কালো পাথরের ওপরের কারুকাজ দেখে বিস্ময়ে অভিভূত হলাম। বিশেষ করে পশ্চিম প্রান্তে ধ্বংসপ্রাপ্ত মন্দির গৃহ বলে অনুমিত কক্ষে পড়ে থাকা কালো পাথরের উৎকীর্ণ অসাধারণ নারী মূর্তির কথা কখনো ভোলার নয়। নৃত্যের ভঙ্গিতে স্বাস্থ্যবতী নারীর যে মূর্তি উৎকীর্ণ আছে তা শিল্পমূল্য অসামান্য। এখানে মাটিতে খুবই অবহেলায় পড়ে আছে অন্তত 3টি অমূল্য রিলিফের কাজ। এসব শিল্পকর্ম হাজার বছরেরও বেশি কাল আগে পালবংশীয় বৌদ্ধ রাজাদের আমলের। তবে নির্দ্বিধায় বলা যায় চকদল এলাকায় সভ্যতার বিকাশ 1500 বছরেরও বেশ আগে গুপ্তবংশীয় ব্রাহ্মণ্য মতাবলম্বী সম্রাটদের শাসনামলে হয়েছিল। এমনকি এটা মোটেই অসম্ভব নয় যে গুপ্তযুগেরও আগে থেকে এখানে নগরায়ণ হয়েছিল। এখানকার বিপুল সংখ্যক গ্রানাইট পাথরের স্তম্ভের সবগুলি মধ্য বা দক্ষিণ ভারত থেকে আমদানি করা। রাস্তাঘাটবিহীন প্রত্যন্ত বাংলায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এতদূর থেকে এসব পাথর আমদানি কোন সুযোগ ছিল না। গুপ্ত পরবর্তী বাংলার কোন শাসকের রাজ্যসীমায় অতিদূর বিস্তৃত থাকার কথা তথ্য ইতিহাসে নেই। তাই এ ধারণা মোটেই অসংগত নয় যে গুপ্তযুগের পরে এসব পাথর এখানে আসেনি। স্তম্ভগুলো গুপ্তযুগেই মস্ত সব অট্টালিকা নির্মাণে ব্যবহৃত হয়েছিল। পরবর্তী পাল যুগেও ইমারত নির্মাণে গ্রানাইট পাথরের সঙ্গে কালো পাথরেরও ব্যবহার দেখা গেছে। এগুলো বাংলার বাইরে থেকে এসেছিল, তবে সেগুলোর উৎসস্থল ছিল পাল রাজাদের রাজ্যসীমার ভেতরে। চকদলের ধ্বংসপ্রাপ্ত পুরনো অট্টালিকা থেকে নির্মাণ উপকরণ সংগ্রহ করে এই বিহারটি নির্মিত হয়েছিল। বর্তমানে আবিষ্কৃত বিহারটি সম্ভবত সর্বশেষ নির্মাণ যুগকে প্রতিনিধিত্ব করছে। এটি খ্রিস্টীয় 11শ শতকের আগে নির্মিত হয়নি বলেই মনে হয়। তবে বেশিরভাগ পণ্ডিতের মতে পাল সম্রাট রামপাল নির্মিত বিখ্যাত জগদ্দল বিহারটি এখানেই অবস্থিত ছিল। সম্ভবত সেটি ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার, প্রথমটি ছিল পাহাড়পুরে। 1996 সালে এখানে খনন কাজ চলেছিল বলে জানা যায়। মুসলিম বলে একজন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একমাত্র প্রতিনিধি সাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন। আমার আগ্রহের কথা জেনে আমার সঙ্গে এলেন বিহার প্রাঙ্গণে। চারকোনা বিহারটি ভেতরকার প্রাঙ্গণ পেরিয়ে তিনি আমাকে নিয়ে তোলেন সোজা পূর্বে। তারপর দেখালেন এর পূর্বমুখী প্রবেশপথ এবং তার নিকটবর্তী অস্পষ্ট প্রাচীন লিপি উৎকীর্ণ গ্রানাইট স্তম্ভের ধ্বংসাবশেষ। দেখালেন পূর্বদিকের তিনটি অখননকৃত ঢিবি, যার একটি প্রায় সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হওয়ার পথে। ঢিপিগুলোর একটিতে বাড়ি, একটিতে জঙ্গল ও একটি খালি পড়ে আছে। তিনি আরও জানালেন এখান থেকে 10 ভরি ওজনের সোনা, একটি মাথাবিহীন নারী মূর্তিসহ 6টি মূর্তি, মাটির পাত্র, অলঙ্কৃত ইট উদ্ধার করেছে। তবে আল ফারুক রেজা জানালেন এখানকার অনেক প্রত্নদ্রব্যই পুরাকীর্তি পাচারকারীদের হাতে পড়েছে এবং তাদের নাকি এখনও এই এলাকায় আনাগোনা আছে। বর্তমানে আবিষ্কৃত জগদ্দল বিহারটি এককভাবে জগদ্দল মহাবিহার ছিল বলে মনে হয় না, তবে এখানকার অনেকগুলো ধ্বংসপ্রাপ্ত বিহারকে একত্রভাবে ওই নামে অভিহিত করা হয়ে থাকতে পারে, অথবা বৃহৎ মহাবিহারটি ধ্বংস হওয়ার পর এখানকার বিহারটি নির্মিত হয়েছিল। তবে ঘটনা যাই ঘটুক না কেন, জগদ্দল মহাবিহারের অস্তিত্ব আজকের জগদ্দল গ্রামেই ছিল বলে মনে করার পেছনে যুক্তির অভাব নেই। ধর্মাকর, শুভাকর গুপ্ত, দানশীল প্রমুখ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত এই বিহারে বসবাস ও শিক্ষাদান করেছে বলে জানা গেছে। তিব্বতের সঙ্গে এই বিহারের ছিল নিবিড় সম্পর্ক। প্রাচীন বাংলায় এই দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়টি আজ ঢাকা পড়ে আছে কালের ধুলোর নিচে। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। অনুষ্ঠানে গানগুলিতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা, শাম্মী আক্তার, সাদি মোহাম্মদ ও সৈয়দ আব্দুল হাদি। খবরগুলো সংগ্রহ করা হয়েছে দৈনিক ইত্তেফাক ও প্রথম আলো থেকে। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেইল হল bangla@radio.com। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানে এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।